الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله والصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله। অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। দূরে বাং কাছে যারাই আমাদের সঙ্গ দিচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত। আসুন আমরা অনুষ্ঠান দেখার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা হাদিস কারিমার মধ্যে রয়েছে নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ তা রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করে নিন। শিক্ষণীয় বিষয়বস্তুগুলো নিজে শেখার এবং অন্যকে পৌঁছিয়ে সওয়াবের ভাগিদার হওয়ারও নিয়ত করে নিন ইনশাআল্লাহ আজ্জাল। নেকির দাওয়াত আমরা দিব এবং আপনারা শুনবেন সেই নিয়ত করে নিন, এবং যখনই সল্লু আলাল হাবিব বলা হবে তখন আমরা যে কোনো একটি দুরুদ শরীফ পাঠ করার নিয়ত করে নিই, কেননা দুরুদে পাকের অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে। দুরুদ শরীফের ফজিলতের মধ্যে এসেছে নবী রহমত শফি উম্মত, সরকার মদিনা সুলতান বাকারিনা করার কলব সিনা ফয়েজ গঞ্জিনা। আল্লাহ তাআলা শেষ নবী হুজুরুল নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের নিমিত্তে পরস্পর ভালোবাসা পোষণকারী দুইজন মুসলমান পরস্পরের সাথে সাক্ষাতের সময় যদি মুসাফা করে এবং মুসাফা করার পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করে, তাহলে পরস্পর পৃথক হওয়ার পূর্বেই তাদের পূর্ববর্তী ও পরবর্তী গুনাহসমূহ মার্জনা করে দেয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অনেক সৌভাগ্য যারা মুসাফা করেন এবং মুসাফা করার পরে নির্দিষ্ট দোয়াও রয়েছে, দোয়াও পাঠ করি এবং দুরুদে পাকও পাঠ করি, ইনশাআল্লাহ তাআলা এই ফজিলত আমাদের অর্জন হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক এর কাছে দোয়া হচ্ছে যেন আমরা সকলকে একসঙ্গে মিলেমিশে সুন্নতে পরিপূর্ণ জীবন অতিবাহিত করতে পারি। আল্লাহ পাক যেন আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেয়, আমাদের অন্তরসমূহকে মুসলিম বিদ্বেষ থেকে পুত পবিত্র যেন রাখেন, এবং আল্লাহ পাক যেন আমাদের প্রিয় মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সকল মুসলমান উম্মতের গুনাহগুলোকে যেন ক্ষমা করে দেন। আমিন বিজাহিল নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যথারীতি আমাদের সাথে রয়েছেন মনোয়ার ভাই, এবং আজকের আমাদের সাথে রয়েছেন নুরুল আমিন উত্তারি ভাই। মাশাআল্লাহ, ইলম ও হিকমতের বাণী অনুষ্ঠানে আমরা বিশেষ করে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া, যিনি দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা, ওনার যে মাদানী চ্যানেলের মধ্যে প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান হয়ে থাকে মাদানী মুজাকারা, যে জীবন ঘনিষ্ঠ আলোচনাগুলো করে থাকেন, যে পয়েন্টগুলো, যে প্রশ্নোত্তরগুলো করে থাকেন, এর কিছু সেই জীবন ঘনিষ্ঠ বিষয়বস্তু নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোকপাত করার চেষ্টা করি। আজকেরও এর ব্যত্যয় ঘটবে না ইনশাআল্লাহ তাআলা, আমরা আজকেরও এভাবে কিছু আলোচনা নিয়ে আসছি, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। আর শুরুতেই যে আলোচনা আমরা করতে চাচ্ছি সেটা হচ্ছে একজন মুসলমান, আমি মুসলমান, আমরা মুসলমান, আর মুসলমানের প্রত্যেকটি কাজ আল্লাহ তা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে হওয়া উচিত, যেন আমাদের দুনিয়া আখেরাত উত্তম হয় সেই কাজগুলো করা উচিত। একজন মুসলমান হিসেবে যেমন আপনার কি কি বিষয়গুলো আমাদের জানা দরকার, এখন আমি মুসলমান, এখন আমি ডক্টর, আমি মুসলমান, আমি ইঞ্জিনিয়ার, আমি মুসলমান, আমি কোনো অফিসে অথবা কোনো সেক্টরে পাইলট রয়েছে, ইত্যাদি ইত্যাদি অন্যান্য প্রফেশন যেগুলো রয়েছে সেই প্রফেশনগুলোতে জড়িত রয়েছেন, এবং সেই প্রফেশন নিয়েই আপনি লেখাপড়া করেছেন, কেউ বিজনেস নিয়ে, কেউ ইকোনমি নিয়ে, কেউ সায়েন্স নিয়ে, কেউ আর্টস নিয়ে, ইত্যাদি অনেকগুলো সাবজেক্ট থাকে, এক একজন এক এক সাবজেক্ট পছন্দ করে তিনি তার উপরে ডিগ্রি নিয়ে থাকেন এবং সেইভাবেই তার লাইফকে আপনার সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, কেরিয়ার গড়ার চেষ্টা করে থাকেন। কিন্তু আমরা যে যাই হই না কেন, যেভাবেই কেরিয়ার করি না কেন, আমাদের কেরিয়ার গড়ার পিছনে যে মূল মন্ত্র সেটা হচ্ছে আমি মুসলমান। সেই মুসলমান হিসাবে আমাকে আপনাকে কি করতে হবে, এর বেসিক কি রয়েছে, তো সেই ব্যাপারেই আমরা শুরুতেই মনোরবাই থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করবো ইনশাআল্লাহ তাআলা। আমির সুলতানের কাছে প্রশ্ন আসছিল এই ব্যাপারটা নিয়ে, বেসিক আমরা কি কি শিখতে পারি, কি আমাদের জানা দরকার এ সম্পর্কিত।
বাস্তবিক পক্ষে প্রত্যেকটি মুসলমানের জন্য এটা একটি কমন প্রশ্ন এবং খুবই উপকারী। তামির আল সুনদ খুব সংক্ষেপে কিছু মাদানী ফোন দিয়েছিলেন, তো সেটি আরজ করার চেষ্টা করব যে প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ ইলেম যেটা আছে, এটা তাকে অবশ্যই সেই ফরজ এলেম আমল করার সে সীমা রেখার পূর্বে এটা শিখে নিতে হবে। কেন, কিছু কাজ আছে মানুষ করতে করতে শিখে, আর কিছু কাজ আছে সেটা পূর্ব থেকে করে নিতে হয়। যেমন নামাজের মধ্যে খুশু খুজু, এটা যখন নামাজ পড়তে থাকে তো এটার মধ্যে সে মাত্রা বাড়াতে পারে, কিন্তু কেউ যদি বলে নামাজ পড়তে পড়তে উজু করবো সেটা হবে না। তো নামাজের পূর্বে সে উজুটা করে
করতে হবে,
পবিত্রতা অর্জন করতে হবে, তারপর নামাজে দাঁড়াতে হবে। তো ঠিক তেমন ইসলামের মধ্যে যে যখন বালিগ হওয়ার সাথে সাথে তার উপর নামাজ ফরজ বা যেটা ওয়াজিব যেটা সুন্নাত মুস্তাহাব এগুলো যে শরীয়তের স্টেপগুলি আছে, তো ওই সময়ের পূর্বে তাকে এই জিনিসগুলো শেখা জরুরি। যেমন বালিগ হওয়ার পূর্বে তাকে নামাজ এর বিষয়গুলো জানা তার জন্য ফরজ। এখন যদি বালিগ হওয়ার পরে সে নামাজ পড়ে আর পূর্বে সেইগুলো সঠিকভাবে না শেখার কারণে সে সঠিকভাবে নামাজ আদায় করতে না পারে, তো দেখা যায় সে গুনাহগার হবে। তো এই জন্য কিছু কাজ আছে সীমা রেখার পূর্বেই শিখে নিতে হয়, আর কিছু কাজ আছে যেগুলো স্টেপ বাই স্টেপ শিখতে হয়। তো যে ব্যক্তির উপরে কোনো ফরজ দায়িত্ব আসে, তো সেইগুলোর জ্ঞান অর্জন করা, সেই ইবাদত কীভাবে করবে সেটা তার উপর জানা ফরজ, যেই সব আমল করা ওয়াজিব সেটার জ্ঞান অর্জন করা তার জন্য ওয়াজিব। যেমন কোরবানি দেওয়া প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য যারা সাহেবে নিসাব হয় এই শর্তগুলি পাওয়া যায়, তো তার জন্য ওয়াজিব। এখন এই ওয়াজিব কাজটার জন্য তার মাসালা মাসাল জানা ওয়াজিব। তো এখন এভাবে যখন প্রত্যেকটি মুসলমান চিন্তা ভাবনা করবে, তখন দেখা যাবে যে আসলে তার কোন জিনিসটি অর্জন করা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা গুনাহ, কোনটা নেকির কাজ। এখন দেখা যায় যে যারা দুনিয়াবী সেক্টরে চলে যায় তারা নির্দ্বিধায় কাজ করতে থাকে, যা আসলে এই পাইলট হওয়ার মধ্যে বা ক্যাপ্টেন হওয়ার মধ্যে বা অন্যান্য কাজের মধ্যে কি ইসলাম আছে নাকি, ইসলাম তো শুধু নামাজ রোজা হজ জাকাত এগুলোর মধ্যে। তো এই সব কাজের ক্ষেত্রে আমি ইসলাম কি বলে সেটা আমি কেন দেখতে যাব, তো এটা আসলে সম্পূর্ণ একটা ভিত্তিহীন এবং এই চিন্তাটা আসলে আদৌ ঠিক না। কারণ কোরআনুল কারিমের মধ্যে প্রত্যেকটি বস্তুর বিষয় জ্ঞান আছে।
এখানে একটু ক্লাস করবো, যেমন দামাত বরকাতুন আলিয়া অনেকগুলো কথা বলেছেন, এর মধ্যে অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় কিন্তু রয়েছে।
জি জি।
এখন ফর এক্সাম্পল কেউ আপনার চাকরিরত রয়েছে, এখন সে মনে করছে চাকরি আমি করছি, এখানে আমি ইসলামের এখানে কি আছে, এখানে কি শিখবো, এখানে না, এখানে তো শেখার অনেক কিছু আছে। আপনি চাকরি করছেন, তো চাকরি করার ক্ষেত্রে আপনি ইজারাভুক্ত হয়েছে, আপনি ঘন্টা ওয়াইজ ইজারা হয়েছেন, আপনি এত ঘন্টা ই করবেন, কন্ট্রাক্ট যে হয়েছে। তো কিছু চাকরি আছে আপনার, যেমন আপনার মাস্টার রোল বলা হয়, কিছু চাকরি হচ্ছে পারমানেন্ট বলা হয়, আবার কিছু চাকরি রয়েছে আপনার দিনেরটা দিন দিয়ে দেয়। এখন সেক্ষেত্রে এই ব্যাপারগুলো এখানে মাসাইলগত অনেকগুলো দিক রয়েছে। আপনি লেট করে গেলেন, এখন ফর এক্সাম্পল এই কিছুদিন পূর্বেই একটা আমাদের ছিল টপিক ছিল যে সফটওয়্যারের মধ্যে এখন বিভিন্ন কোম্পানির সফটওয়্যার তৈরি হচ্ছে আপনার এমপ্লয়ীদের। এখন এর মধ্যে অটোমেটিক্যালি যখন সে কার্ড পাঞ্চ করবে টাইমের পরে, 5 মিনিট অথবা 10 মিনিট যদি আপনার লেট হয়, 3 দিনের বেশি যদি লেট হয় তখন তার একদিন কী হয়ে যায়, কাটতি হয়ে যায়, একদিনের স্যালারি কেটে দেয়। এরকম কিছু নিয়ম কানুন তৈরি করা হয়েছে ডিসিপ্লিনের জন্য, যাতে আপনার কর্মচারী লেট না করে। আমির সুর বলেছেন যে না, এটা আসলে ঠিক না, যতটুকু লেট করবে ততটুকুই বেতন মানে কাটা যেতে পারে। তো বলার উদ্দেশ্য হচ্ছে, অনেকে আপনার দেখবেন যে এই যে কাজগুলো করলো লেট হয়েছে, এখন লেট হলো অথবা তিনি একদিন আসেন নাই, এখন সেটা যেমনি হোক সে ম্যানেজ করে কি ই করেন নাই, এখন এই যে ব্যাপারগুলো মালিক পক্ষ এবং আপনি অথবা সুপারভাইজার অথবা এমডি যারাই কর্মকর্তার কর্মচারী রয়েছেন, নর্মালি যে কর্মচারী এবং তার উপরে যিনি আছেন তিনি এটা মাফ করার ক্ষমতা রাখেন কি না, এর উপরে যিনি আছেন তিনি মাফ করার ক্ষমতা রাখেন কি না, এর উপরে যিনি, এভাবে করে আমাদেরকে যেতে হবে। এই জিনিসগুলো তো আমাদের, যার মধ্যে আল্লাহ তাআলার ভয় রয়েছে যে আমি এত কষ্ট করে জব করছি, চাকরি করছি এত ঘন্টা, আমার স্যালারিটা ঠিক মতো হচ্ছে কি হচ্ছে না। এখন একজন কর্মচারী সে 2-4-5 ঘন্টা ডিউটি করবে না, এখন এটা সুপারভাইজারের এখতিয়ারে আছে কিনা, মানে ছুটি দেওয়ার ক্ষমতা তার আছে কিনা, তিনি দিতে পারেন কিনা। এবং এমন কিছু প্রতিষ্ঠান রয়েছে যেটা দাতব্য প্রতিষ্ঠান বলা হয়, ওয়াকফ এস্টেট যেগুলো বলা হয়। এখন ওয়াকফ এস্টেটের মাসআলা তো আলাদা, ভিন্ন, এখানে তো কেউ মাফ করতে পারবে না। যেমন আমি উদাহরণ যদি দেই যে ওয়াকফ এস্টেটের ওয়াকফের যে টাকাগুলো সেটা তো মালি ইয়াতিমের মানে ইতে পড়ে যায়, তো সেখানে তো আপনার এর কোনো মালিক নেই। তো এই ব্যাপারগুলো আমরা কবে জানবো, কবে শিখবো, কবে শিখে আমি ই করবো? এখন যদি পুঙ্খানুপুঙ্খর উপরে এক একটা সেক্টর নিয়ে এখানে আলোচনা করি তাহলে কতগুলো মাসাইল বের হবে। মাসাইল বলার জন্য দারুণ তো আহলুস সুন্নাত রয়েছে। তো সেজন্য দর্শক শ্রোতা, আমরা মূলত মনোয়ার ভাই যে কথাগুলো বলেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ, যে আমি এখন ছোট আছি, যখনই আমি বালিগ হব, তো বালিগ হলে আমার উপর কি কি জিনিস ফরজ রয়েছে, নামাজ ফরজ হবে, গোসল ফরজ হবে, আরও ইত্যাদিতে আরও যে কাজগুলো রয়েছে, তখন সে তার মাসআলাগুলো আমাকে জানতে হবে। যখন আপনি আরও বড় হবেন, আপনি কোথাও আপনি পড়তে যাবেন স্কুল মাদ্রাসা, তো সেখানে ওস্তাদের আপনি আদব কীভাবে করবেন এই মাসআলা আপনাকে জানতে হবে। তো আপনি যখন মুসাফির হবেন, তো মুসাফির অবস্থায় নামাজ কীভাবে পড়বেন এটাও তো আপনাকে জানতে হবে, ঠিক না? সার্বিকভাবে আপনি সামনে যেই কাজগুলো আপনার কাছে আসছে সেই কাজগুলো কীভাবে করবেন, আপনি ব্যবসা করবেন, ব্যবসার আপনি হালালভাবে কীভাবে করবেন, আপনি চাকরি করবেন, হালালভাবে ইনকাম কীভাবে করবেন, আপনি বিবাহ করবেন, বিবাহের মাসআলা আপনাকে জানতে হবে, তালাকের মাসআলা জানতে হবে। শুধু তালাক বলে দিলেন, এখানে কিছু কিনায়া শব্দ রয়েছে, প্রতিশব্দ রয়েছে, প্রতিশব্দ বলার দ্বারাও তালাক পতিত হয়, এগুলো আপনাকে জানতে হবে। আপনার ভরণ পোষণের ব্যাপারে আপনার মাসআলা জানতে হবে। যখন আপনার ঘরের মধ্যে আপনার ঘর আলোকিত করে কোনো সন্তান আগমন ঘটবে, এখন সন্তানের যে হক রয়েছে সেটা সম্পর্কে আপনাকে জানতে হবে। তো প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটার ব্যাপারে আমাদেরকে মাসাইল কি জানতে হবে।
সুন্দর বলেছেন, এই প্রসঙ্গ যদি আমি আসতাম তারপর বলে দিয়েছেন। তো আল্লাহ তাআলা এগুলি আমল করার তৌফিক দান করুক। আরেকটা বিষয় যেটা বলবো, যেমন এই যে প্রসঙ্গ আমি বলেছিলাম, একজন পাইলট হলো বা ড্রাইভার হলো বা কোনো সেক্টরে সে কাজ করে, এখন তার যদি অজান্তে এটা মনে হয় যে এর মধ্যে কি ইসলাম আছে, তো এর মধ্যে বেসিক যে বিষয়টা যে আমার উপর নামাজ ফরজ, আমি পাইলট হয়ে যাই নামাজ কিন্তু মাফ নেই, তো কাজা করার অনুমতি নেই। যে আমি এখন বিমানে আছি, এখন বিমান প্রবলেম হবে তো আমি এখানে কাজা করি না, আমি ট্রেন চালাচ্ছি কি হবে নামাজ কাজা করি না, তো ওই সময় শিডিউল সব কিছু রক্ষা করে নামাজ যদি রক্ষা না হয় তো সেই পেশা ওলামায়ে কেরাম ব্যবসায়ীরা আমাদেরকে বলে ছেড়ে দেওয়ার জন্য। তো এমনভাবে শিডিউল করা, এমনভাবে কাজ করা যেটার মধ্যে আমাকে 5 ওয়াক্ত নামাজ যাতে পড়ার সুযোগ থাকে, আমাকে ফরজ রোজা রাখার সুযোগ থাকে, আমার যেই সকল কাজ করলে আমি দুনিয়া আখেরাতে কল্যাণ অর্জন করতে পারবো, পরকালে ফেসে না যাব, সেই বিষয়গুলো জেনে ক্লিয়ার রাখা, এর জন্য আমাকে সেই জ্ঞানটা অর্জন করা। একটা আমাকে ধোকা দেওয়া হলো নফসের সাজানের পক্ষ থেকে, পরিবারের জন্য ভরণ পোষণের জন্য কাজ করো তো ইবাদত ইত্যাদি ইত্যাদি অনেক বলো, নিঃসন্দেহে এটা ইবাদত, ভালো কাজ, হালাল রুজি, কিন্তু ওই ফরজ ইবাদত বাদ দিয়ে নয়, ওই ফরজ এবাদত ঠিক রেখে বাকি তারপরে আল্লাহ তাআলা জমিনে ছড়িয়ে পড়তে বলেছেন, রিজকে হালাল উপার্জন করতে বলেছেন। এখন যদি আমি দেখা যায় একটা করতে গিয়ে আরেকটা, এমন ইসলামের মধ্যে বিধান নেই যে এক ফরজ আদায় করতে গিয়ে আরেকটা ছেড়ে দিতে হয়, ঠিক আছে? তো কিছু কিছু সুরত থাকতে পারে, এটা অন্য অন্য বিষয়, বিভিন্ন বিষয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে বাস সঠিকভাবে জ্ঞান অর্জন করা এবং এর উপর আমল করে নিজে এবং নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর তৌফিক দান করুন।
আমিন আমিন। আসলে আমরা যা শ্রবণ করেছি আল্লাহ তাআলা এর উপর আমল করার তৌফিক দিক। মুসলমান হিসাবে আমাদের অনেক কিছু জানা উচিত, আর মুসলমানের যে একটা ই রয়েছে যে আমি মুসলমান, তো প্রত্যেক মুসলমান হচ্ছে আমাদের ভাই ভাই, তাই না? তো মুসলমানের জবান থেকে, হাত থেকে, পা থেকে, ই থেকে যেন কোনো মুসলমান কি না হয়, কষ্ট না পায়, সেই দিকটাও আমাদের নজরে রাখতে হবে ইনশাআল্লাহ। আর এরপরে আমরা একটা গুরুত্বপূর্ণ ঈদ দিকে যাব। আমাদের সমাজের মধ্যে কিছু আপনার ই থাকে, সেটা হচ্ছে স্বামীর আগে যদি স্ত্রীর ইন্তেকাল হয়ে যায়, এখন ওই স্ত্রীকে স্বামী কবরে রাখতে পারবে কি না এবং আপনার চেহারা দেখতে পারবে কি না, এই ব্যাপারগুলো আপনার আসলে আমাদের জানাও দরকার এবং ই করা দরকার।
বা কে রাখবে, নিয়ম নীতি কি? অনেক সময় দেখা যায় যে আমাদের এখন বর্তমানে বেশি দেখা যাচ্ছে অনেক সময় ইয়াং ছেলে, তাদের পোশাকের তেমন আটসাট অবস্থা, এমনকি এমনও দেখা গেছে কবরে নামানোর সময় তাদের চাদর ভেসে যায়। এই ধরনের ছেলেদের জজবা যে কবরে নামাবে দেখা যায় আত্মীয় স্বজন। তো বরাবরই কিতাবে খুব সুন্দরভাবে বিস্তারিত বর্ণিত রয়েছে এই বিষয়ে বিস্তারিত যে কারা নামাবে। তো প্রথম কথা হলো যে কবরের মধ্যে যখন কোনো মহিলাকে নামানো হয়, তো তার যারা মহরিম রয়েছে, পর্দা নেই, সহজ কথা বলে দেই, তোমার তাদের বাবা, ভাই, ছেলে ইত্যাদি, তো তারা তাকে কবরে নামাবে। আর নামানোর সময় যে যে চাদর দেয়া হয় পর্দা সহকারে, জি, যাতে করে সেই লাশ, তার কাপড় এবং তার শরীরের সাইজটা যাতে না বোঝা যায়। কিন্তু এটা রক্ষা করা খুব কঠিন, কিন্তু আলহামদুলিল্লাহ পরহেজগা যারা আছেন তারাই রক্ষা করতে পারেন এবং একটু সতর্কতা অবলম্বন করলে সেটা সম্ভব হয়। তো এইভাবে, আর বিশেষ করে যদি এইভাবে না পাওয়া যায়, তাহলে কোনো এক পরহেজগার ব্যক্তি তিনি কবরে নামাবেন। আর এই কবরে নামানোর যে সময়, যে সুন্নত তরিকা, সেগুলো অবশ্যই পালন করবে। তো এইভাবে দেখা যায় স্বামীও সেই কাতারে পড়ে যায়, সে চাইলে নামাতে পারবে। জি,
আর চেহারা দেখতে পারবে কিনা?
জি, অবশ্যই চেহারা দেখতে পারবে।
অনেক সময় দেখা যায় তো আসলে যে সমাজের মধ্যে আমরা যারা দেখতে পাই, কোনো মহিলা ইন্তেকাল করলে অনেক ধরনের কথা আসে, তো তাকে এখন আর দেখা যাবে না, কারো দেখা যাবে না, স্বামী তো দেখতে পারবেই না, এরপরে আপনার আরও অন্যান্য ছেলে মেয়ে কোনো সময় দেখতে দেয় না, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের রেওয়াজ ই রয়েছে। তো সেক্ষেত্রে দেখুন, মহিলাদের পর্দার ব্যাপারে এই যে ব্যাপারটা আপনারা শুনলেন যে কবরে নামানোর ব্যাপারে ইসলামী শরিয়া আমাদেরকে কী বলে, ঠিক না? এটা আমরা আজকে জানলাম। হয়তো অনেক দর্শক শ্রোতা মহিলা রয়েছেন, তো দেখুন কবরে নামানোর ব্যাপারে ইসলামী শরিয়া আমাদেরকে কী বললেন, তাই না? কী বললেন? যে তাকে মুহরিম ব্যক্তি তাকে নামাবে নিচে এবং পর্দা দিয়ে তাকে নাম, শরীর অবয়ব যাতে করে লক্ষণীয় না হয়,
পুরুষ যাতে টাচ
না করে, যেন
না দেখে,
শরীর না দেখে, টাচ না লাগে ইন্তেকালের পরে। ইন্তেকালের পরের অবস্থা হচ্ছে এটা কবরে নামানোর ক্ষেত্রে। এখন দেখুন, আমির রাসূল এই কথা এখানে ইঙ্গিত দিয়েছে যে ইসলামী শরিয়ার মধ্যে, ইসলামের মধ্যে এই কাজটা ইন্তেকালের পরেও একজন মহিলার জন্য কতটুকু পর্দা মেনটেনের কথা বলা হয়েছে, আর সেই মহিলা তার জীবদ্দশায় কেমন ছিলেন এবং জীবদ্দশায় কেমন থাকা উচিত, তার পর্দা মেনটেন করা কতটুকু উচিত, এটা কিন্তু এখানে খুব বিশেষভাবে লক্ষণীয়। আমাদের চিন্তার
সে কিন্তু ইন্তেকালের পরে সে এখন অপারক, ইসলাম তাকে কিন্তু সে সুরক্ষাটা দিয়েছে,
সে সুরক্ষা দিয়েছে।
আর জীবিত অবস্থায় ইসলামের আদেশটা আছে, নির্দেশনা আছে, কিন্তু তাকে ইখতিয়ার দিয়ে দেয়া হয়েছে,
মানলে মানতে পারো, মানলে তোমার জন্য জান্নাত, না মানলে তোমার জন্য জাহান্নাম।
কিন্তু ইন্তেকাল পরে কিন্তু অটোমেটিক মুসলমানদের মাধ্যমে আল্লাহ তাআলা সেই বিধানটা জারি করে দেখিয়ে দিয়েছে যে আমি চাইলে তো পারি, কিন্তু তোমার জন্য যে জান্নাত এবং জাহান্নাম আছে, তো তুমি নিজে তোমার সে আমলটা করো,
আমলটা করো।
তো এখন যদি জীবিত থাকা অবস্থায় ইসলাম বোনরা সেটা চিন্তা করে যে আমার জন্য যদি মৃত্যুর পরে ইসলাম অজান্তে এই ব্যবস্থা করে, আমি কেন আমার ইখতিয়ার থাকা অবস্থায় অনেক কাজ তো করি, তো পর্দা কেন মেনটেন করতে পারবো না।
আবার দেখা যায় সারা বছর এলাকার মানুষ খুবভাবে মানে বেপর্দাভাবে কথাবার্তা, এখন সেও ইন্তেকাল করলে এই কথা কিন্তু সবাই বলে, ভাই যে কাউকে দেখানো যাবে না, কিন্তু ঢেকে রাখো, ই রাখো, মানে মৃত্যুর পরে কিন্তু সবাই ওখানে নীতি কথা বলার জন্য হয়ে যায়, কিন্তু এই মৃত্যুর আগে ওই মহিলাকে মানে বলার জন্য, যারা বেপর্দায় ঘোরানোর জন্যও বলতো, যারা বেপর্দায় থাকার জন্যও বলতো, যেই স্বামী বেপর্দায় নিয়ে যাওয়ার জন্য জোর দিত, যেই ঘরের মধ্যে মা বাবা পর্দা করার জন্য বলতো না, যেই ভাই পর্দা করার জন্য বলতো না, সেই ভাই, সেই বাবা, সেই স্বামী, সেই প্রতিবেশী, তারাই কিন্তু ওই মহিলাকে মৃত্যুর পর না দেখানোর জন্যই তালকিন দিচ্ছে, শিক্ষা দিচ্ছে। এটা একটা হাস্যকর ব্যাপার না? ইন্তেকালের পরে এখন আপনি এই কাজ করছেন যেটা ইন্তেকালের আগে করা দরকার ছিল, তাও ভালো কাজ করছেন, কিন্তু সামঞ্জস্য রাখা দরকার, আগের আমল, পিছনের আমল, সব কিছু। অসুস্থতা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের হাতে সময় এখনও আছে, যারাই রয়েছেন, কার জন্য আমরা করছি, কার জন্য করছি? অনেকে বলে স্বামী যদি অনুমতি দেয় বেপর্দায় থাকার জন্য আমি থাকতে পারবো, এই ধরনের কথা আপনারা প্রত্যেকে শুনেছেন, প্রত্যেকে বানিয়েছেন। যেখানে আল্লাহ পাকের হুকুম সেখানে স্বামী বলেন, বাবা বলেন, ভাই বলেন, ওস্তাদ বলেন, কেউ দুনিয়ার কারো হুকুম সেখানে চলবে না। আল্লাহ পাক মহিলাদেরকে বলেছেন পর্দার সাথে থাকার জন্য পর্দার সাথেই থাকতে হবে, এটা আমরা অবশ্যই খেয়াল রাখব। এবং যেই জিনিসগুলো এখানে বলা হচ্ছে, স্বামী চেহারা দেখতে পারবে কিনা তাও দেখতে পারবে, কবরে রাখতে পারবে কিনা তাও, প্রথমত এই অপশনগুলো যেগুলো বলা হয়েছে সেগুলো আমরা অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وآله وسلم صلاه وسلاما عليك يا سيدي يا رسول الله। আমি পরামর্শ দিব, এই যেহেতু মৃত্যুর কাফন দাফনে এটা চলে আসে, তো আমি পরামর্শ দিব দর্শকদের যে দাওয়াত ইসলামীর একটি ডিপার্টমেন্ট রয়েছে, বিভাগ রয়েছে, কাফন দাফন বিভাগ। এই কাফন দাফন বিভাগের উদ্যোগে আলহামদুলিল্লাহ করোনাকালীন সময় আপনারা দেখতে পেয়েছেন যে দাওয়াত ইসলামীর মুবাল্লিগগণ এবং টিম বানিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গাতে, সেই টিমের সদস্যগণ এই কার্যক্রমগুলো চালিয়েছেন। এখনও আমাদের শুধু করোনাকালীন সময় নয়, কিন্তু সেই দাওয়াত ইসলামের শুরু থেকে আমাদের এই ডিপার্টমেন্ট রয়েছে কাফন দাফন, যার উদ্যোগে আমরা মহল্লার মধ্যে যারা ইন্তেকাল হয় তাদেরকে কাফন দাফনের ব্যবস্থা দাওয়াত ইসলামের পক্ষ থেকে করা হয়ে থাকে, আমরা সহযোগিতা করে থাকি। তো আপনিও যদি চাচ্ছেন, মহিলা হোক অথবা পুরুষ হোক, আপনি যদি চাচ্ছেন যে আপনি এই কাজটা শিখতে চান, আপনার এরিয়ার মধ্যে আপনি এই কার্যক্রমগুলো করবেন, এটা অনেক বড় স্বভাবের কাজ, অনেক বড় স্বভাবের কাজ। সুবহানাল্লাহ, গোসল করানো, কাফন পরানো, কবরে রাখা, অনেক বড় স্বভাবের কাজ। তো আপনি যদি চান যে আপনি এই কাজটা শিখতে চান, ইনশাআল্লাহ তারা আমরা আপনাদের এই কোর্স করানোর ব্যাপারে, আমাদের কোর্স হয়ে থাকে এই কাফন দাফন কোর্স, জানাজা নামাজের কোর্স, এগুলো ইনশাআল্লাহ তারা আপনাদেরকে শেখানোর আমরা সহযোগিতা করব। আপনি শিখে আপনার এরিয়ার মধ্যে এগুলো করতে পারবেন। হতে পারে কোনো মহিলা, কোনো ইসলামিমন থাকতে পারে যে আমি শিখব, তো আপনিও শিখতে পারেন। আবার এখানে আরেকটা জিনিস কনসেপ্ট আমাদের, যে এই কাজগুলো তো মুরব্বীরা করবে, এই কাজগুলো মুরব্বীরা করবে, এটা মানে দাওয়াত ইসলামই আমরা একমাত্র যে আমরা এটাকে এই এই কথাটাকে কী করে দিলাম, দূর করে দিলাম যে মুবাল্লিগরাও এই কাজ করে থাকে, নওজওয়ানরাও করে থাকে, তো মুরব্বীরাই করবে এরকম না। আমি দেখছি ছোটোকালে যে মানে একেবারে বিরুদ্ধ হয়ে গেছে, দুজনে ধরে নিয়ে আসছে, গোসল দেনেওয়ালা কেউ নেই, ওই উনি গোসল দেয় তাও কি তার অবস্থাও,
রমজানের শেষ 10 দিন ইতিকাফ এবং গোসল দেয়া, এই দুইটা বিষয়ের কনসেপ্ট এমন আছে,
কনসেপ্ট মুরব্বীরাই
করবে, এমন করবে বাস, তার আর কোনো দিন দুনিয়ার কোনো চিন্তা নেই,
চিন্তা নেই,
সে পড়ে থাকবে। কিন্তু হজের ক্ষেত্রে দেখা যায়
হজের কনসেপ্ট
বাবাকে পাঠাবে, দাঁড়িয়ে পেকে গেছে সবকিছু, অথচ দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ এসে সেই কনসেপ্ট আমার মনে হয় দূর করে দিয়েছে। এবং এটা আমাদের দেখছি আমরা সবাই এর ফলাফল কি, ইয়াংরাই যদি এই কাজগুলি করে তাহলে তারা সঠিকভাবে এই আমলগুলি করতে পারে, আঞ্জাম দিতে পারে, ব্যবস্থাপনা করতে পারে, এবং সেটা সঠিক হওয়ার জন্য খুবই উপকার। হ্যাঁ, বুজুর্গ থাকা ভালো যে কোনো কাজের মধ্যে, তার দোয়া তার নির্দেশনা এটা দরকার, কিন্তু ইয়াং যারা আছে, যুবক যারা আছে, তারা কিন্তু এই ক্ষেত্রে খুবই ভূমিকা পালন করতে পারবে ভালোভাবে।
জি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এখানে যেহেতু মাহরিম এবং গায়রে মাহরিমের কথা চলেই আসছে, একটা আরেকটা জিনিস আমরা অ্যাড করে নিই। শুধু দেখা যায় যে মাহরিম গায়রে মাহরিমকে ব্লাড ডোনেট করে, এক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন,
নিঃসন্দেহে রক্ত দান করা নিঃস্বার্থভাবে সবে কাজ, ভালো কাজ, মানুষকে উপকার করা খুবই ফজিলতের কাজ। তো এখন আমির আল সুনাত বাস আল্লাহর ওলি, তার দৃষ্টি খুব সূক্ষ্ম, তো তিনি এটি বলেছেন যে এটা তো ভালো কাজ, কিন্তু নর্মালি যদি এমন হয় যে নিয়ত এমন থাকে যে আমি তার সাথে রিলেশনটাকে মজবুত করার জন্য তাকে রক্ত ডোনেট করি, এর মাধ্যমে আমার জাতি কিছু ফায়দা অর্জিত হবে, বা সে যদি বড় কোনো কোম্পানির মালিক হয়ে থাকে, তার ফ্যামিলির কাউকে রক্ত দিলে দেখা যায় যে আমার প্রতি একটা সুনজর দিবে, তো এই যে বিনিময় প্রত্যাশা করা, এইভাবে তো সে সওয়াবের জায়গায় গুণাগার হয়ে যাবে। তো এই জন্য যদি এইভাবে নিয়ত যদি সাফ থাকে, পরিষ্কার থাকে, এবং তার যদি শুধুমাত্র আল্লাহর জন্যই মাখলুকের উপকারের নিয়ত থাকে, তাহলে সে যদি দেয় ইনশাল্লাহ অবশ্যই সওয়াব পাবে এবং তার নাজাতের উসিল হতে পারে।
কিন্তু সর্বোপরি এই ধরনের নিয়ত যদি থাকে তাহলে না দেয়াটাই কি উত্তম রয়েছে, না দেয়াটা ভালো। আর ই করা সবচেয়ে ভালো যে পরিচয় না দেয়া, কেউ যদি ডোনেট করতে চায় নিজের পরিচয় গোপন রাখা, পরিচয় গোপন রেখে ব্লাড,
এগুলো হচ্ছে যে কে রক্ত দিল, কে রক্ত দিল তাকে বাসায় নিয়ে এসো,
বাসায় নিয়ে এসো,
তারপরে এইভাবে দেখা যায় যে সম্পূর্ণ অপরিচিত,
এক সময় দেখা যায় যে তার সাথে একটা অন্যরকম রিলেশন হয়ে যায়, সেটা থেকে অনেক গুনাহের
কাজ, প্রত্যেকটা ভালো নিয়তই হয় কিন্তু ভালো নিয়তের পিছনে যেই একটা খারাপ নিয়ত লুকিয়ে থাকে বা নফসের সাথে ধোকা থাকে, পরবর্তীতে মানুষ এটা ফেঁসে যায়, তো সেইটা চিন্তা ভাবনা করেই দেয়া দরকার।
আসলে দাওয়াত ইসলামীর পক্ষ থেকেও এই ব্লাড ডোনেশনের এই ব্যবস্থা রয়েছে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন দেশের মধ্যে, বাংলাদেশের মধ্যেও আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের উদ্যোগে ব্লাড ডোনেশনের ব্যবস্থা হয়ে থাকে আলহামদুলিল্লাহ। থ্যালাসেমিয়া যারা রোগী রয়েছে তাদেরকেও আমরা ব্লাড ডোনেট করে থাকি, পাশাপাশি কারো যদি ব্লাড দরকার হয় তাদেরকেও আমরা ইমার্জেন্সি ব্লাড ডোনেট আমরা করে থাকি, আমাদের ইসলামের করে থাকি আলহামদুলিল্লাহ। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وعلى اله وسلم صلاه وسلاما عليك يا سيدي يا رسول الله صلى الله عليه وسلم। একটা জিনিস আমাদের সমাজের মধ্যে প্রচলিত, বিভিন্ন জায়গায় প্রচলিত, তো হাতের তালু যদি চুলকায় তাহলে টাকা পয়সার সাথে একটা রিলেশন, মানে ডান হাতের তালু যদি চুলকায় তাহলে টাকা আসবে,
এক ধরনের ব্যাখ্যা,
বাম হাতে
চুলকায় এক ধরনের ব্যাখ্যা,
চুলকালে টাকা চলে যাবে।
আসলে মূলত এগুলোর কোনো ভিত্তি নেই, আর এক এক জায়গার মধ্যে এক এক, অনেকে বলে যে হ্যাঁ আমার হাতের হাত খুব সুরসুর করছে, মনে হয় মানে তোমাকে মারলে আমার ঠিক হব, ঠিক হবে, মানে এই ধরনের কথাবার্তা বলে আমির সন্দেহ বলেছেন যে আমাদের এদিকে এদিকে হইলো যে আমার হাত চুলকাচ্ছে মানে আমি এখন কাউকে মারবো তাও ঠিক হবে, এই ধরনের ইচ্ছাও পোষণ করে বা এই ধরনের কথা বলে থাকে। আবার বলে যে ডান হাত চুলকালে টাকা আসে, বাম হাত চুলকালে চলে যায়, তো অনেক উদাহরণ দেওয়া হয়েছে। পরবর্তীতে একটি উদাহরণ এটাও দেওয়া হয়েছে যে দুনো হাত চুলকায় তখন কী হবে, ঠিক আছে। আবার এমন যদি হয় যে কারো ডান হাতের মধ্যে চুলকানির রোগ হয়ে গেল, তখন কি টাকা আসতেই থাকবে, সে তো অনেক ধনী হয়ে যাবে, তো সে প্রত্যাশা করবে আল্লাহ ডান হাত চুলকানির রোগ দাও। আচ্ছা আবার যদি বাম হাতে হতে থাকে তাহলে তো সে ফকির হয়ে যাবে। তো দেখা যায় এইভাবে শরী মাসাইলের মধ্যে আবার হাস্যকর কথাও চলে আসে, তো এই জন্য ইসলামের মধ্যে এগুলোর কোনো ভিত্তি নেই। আল্লাহ তাআলা রোগ দিবেন, আল্লাহ তাআলা রোগ সারানোর ব্যবস্থা করে দিবেন, আমরা সুন্নত রেখে চিকিৎসা করব। আর এই ধরনের যে কথা আছে, এই ধরনের কথাবার্তা থেকে আমরা বেঁচে থাকব, আর অনেক সময় দেখা যায় এগুলো থেকে বাধা দেওয়ার জন্য, এই ধরনের কথাবার্তা বলার ক্ষেত্রে বাধা দেওয়ার জন্য মানুষ কিছু কথা এমন ব্যবহার করে সে আবার অন্য গুণ হয়ে পড়ে যায়। তো এই জন্য অতিগঞ্জিত কোনো আচরণ না করে এগুলো থেকে খুব সুকৌশলে
বেঁচে
নিজেকে বাঁচানো এবং অন্যকেও বাঁচানো।
যেহেতু আমরা শুনে নিলাম যে ইসলামের মধ্যে এ ধরনের কুপ্রথা, এটা আসলে ইসলাম সায় দেয় না, এর মধ্যে কোনো ভিত্তি নেই, এই কথাবার্তা কাজ করে এগুলো আপনার মুসলমানের কমিউনিটির মধ্যে, ইসলামী সংস্কৃতির মধ্যে এর কোনো ভিত্তি নেই। কিছু কলসের দিকে আমরা যাবো, অনেকেই আমাদেরকে অভিমত পাঠিয়ে থাকেন, দেখি দর্শকরা আমাদের সাথে কি শেয়ার করতে চাচ্ছেন, এরপরে আর আসবো ইনশাল্লাহ আমরা কালামও শ্রবণ করব। জি কল চলে।
আমার নাম আব্দুল আউয়াল, আমাদের অনুষ্ঠানটা খুব ভালো লাগে, আরো সুন্দর হোক এই কামনা করি আর কি।
আল্লাহ তালা বরকত দিক। নেক্সট।
আমার নাম হাসিবুল ইসলাম, ভিনেদা জেলা, খুলনা বিভাগ। আপনাদের এই চ্যানেলটা আজ কদিন ধরে দেখছি, পূর্ণ কথাগুলো শুনছি, আপনাদের এই কথা বিভিন্ন ধরনের হাদিসের কথা, এগুলো মনে করেন আমরা তো কোনো জায়গায় শুনতে পাইনি, কিন্তু আপনাদের চ্যানেলে এই হাদিস গুলো যে শুনছি খুবই ভালো লাগছে। আপনারা ভালো থাকেন।
দেখতে থাকুন, নিজেও দেখুন, অপরকে দেখতে উৎসাহিত করুন, ইনশাল্লাহ তারা ভালো লাগবে। নেক্সট।
আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন, চুয়াডাঙ্গা জেলা, খুলনা বিভাগ। আমি আপনাদের এই চ্যানেলটা দেখছি, তাতে আমি আপনাদের পুরো ভক্ত হয়ে গেছি। আমার ঘরে এই চ্যানেলই চলে, অন্য গুলা সব বাদ। আর নিজেও আমার আত্মীয় স্বজন বা অনেকের কাছে আমি এই দাওয়াত পৌঁছা দিতেছি যে এই চ্যানেল সব সময় দেখেন, এখানে তিনি কথাবার্তা প্রচার হয়, অনেক কিছু শিখতে পারবেন। এগুলা আমার আত্মীয় স্বজনের ভিতরে উঠা আহ্বান করি যে মাদানী চ্যানেল দেখার জন্য হুজুর আমার জন্য একটু দোয়া করবেন।
আল্লাহ পাক আমাদের সকলকে বেহেশতে মাগফিরাত দান করুন,
আমিন।
দিন শেখার তৌফিক দান করুন, আমিন। জি আমরা কালাম শুনে ইনশাল্লাহ এরপর আমরা আবারও আমাদের টপিকে ফিরে আসবেন ইনশাল্লাহ। সাল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু হাবিব আল্লাহ খোদার পরিশান তোমার, তুমি নবীদের সরদার, তুমি মালিক জমানা, মদনি মদিনওয়ালে প্রিয় সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাসূলুল্লাহ সাল্লাম আলাইহি ওয়া হাবিবাল্লাহ। কিজে মোহান তোমার দরবার, রসুলে আরবি, কিজে মোহান তোমার দরবার, রসুলে আরবি, তোমার দরবার দয়ার ভান্ডার, রসুলে আরবি, কিজে মোহান তোমার দরবার, কিজে তোমার দরবার দয়ার ভাণ্ডার।
ভান্ডার রসোলে আরবে তোমার দরবার দয়ার ভান্ডার রসোলে আরবে দো জাগানে তুমি বাদশাহ রসুলে আরবি দো জাগানে তুমি বাদশাহ রসুলে আরবি তুমি নবী দে দার রসোলে আরবি তুমি নবী দে রসদার রসোলে আরবি কিজে মহান তোমার দরবার রসোলে আরবি তোমার দরবার দয়ার ভান্ডার রসোলে আরবি শুনো গাতে ফিরে নিকে তোমারি দরবার হতে শুনো গাতে তোই মহান তোমার দরবার রসোলে আরবি কতই মহান তোমার দরবার রসোলে আরবি কি যে মহান তোমার দরবার রসোলে আরবি তোমার দরবার ধয়ার ভয়ার রসোলে আরবি ওজরু ভেজা আসবো যখন রোজায় উজরু ভেজানিয়ে আসবো যখন রোজায় দিও মোরে তোমার দিদার রসোলে দিও মোরে তোমার দিদার রসোলে আরবি কি যে মহান তোমার দরবার রসোলে আরবি তোমার দরবার দয়ার ভান্ডার রসোলে আরবি শোগাই দে তুমি শোগাই রসোলে আরবি ও শোগাই দে তুমি শোগাই রসোলে আরবি দুঃখীদের প্রতি তুমি উদার রসোলে আরবি দুঃখীদের দিনের প্রতি তুমি উদার রসুলে আরবি কি যে মোগান তোমার দরবার রসুলে আরবি তোমার দরবার দয়ার ভণ্ডার রসুলে আরবি
নিঃসন্দেহে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার ভাণ্ডার। আমরা আমাদের নেক্সট টপিকের দিকে যাব। আপনার দেখা যায় মনোয়ার ভাই, কোনো কিছু কিনতে গেলে বা কোথাও যদি দেখা যায় বিয়ের জন্য পাত্রী দেখতে যাওয়া হয় বা পাত্র দেখতে যাওয়া হয়, তো এখন ওই ক্রয়কৃত বস্তু অথবা সেই পাত্রী পাত্রকে পছন্দ হলো না, এখন কেউ জিজ্ঞেস করল, জিজ্ঞেস করার পরে এখন দেখা যায় যে উত্তর কিভাবে দিবে যাতে কারো দিলেও কষ্ট না পায় অথবা কারো মনেও কষ্ট না পায়, কারো বিপদ না হয়, কারো সম্মান হানিও না হয়। অধিকাংশ সময় এটাই দেখা যায় যে যদি কোনো জিনিস ক্রয় করতে গেল এখন সেখানে ত্রুটি যদি দেখা যায় ত্রুটিগুলো এসে বলে দেয়া, তেমনইভাবে কোনো পাত্র অথবা পাত্রী দেখতে যাওয়া হয় তখন সেখানে যদি কোনো সমস্যা থাকে সেটাও কি মানুষ ফলাও করে প্রচার করে থাকে?
আল্লাহ পাক আমাদেরকে সর্বক্ষেত্রেই হিকমত কৌশল অবলম্বন করার তৌফিক দান করুক, মিথ্যা থেকে বাঁচার তৌফিক দান করুক। আসলে এই পরিস্থিতিগুলি এতটাই মারাত্মক যে বর্তমানে এমন হয়েছে যে অনর্থক কথা বলার অভ্যাসের কারণে অযথা কিছু প্রশ্ন করা হয় যেটার মাধ্যমে নিজের গোপনীয়তা প্রকাশ করাও কঠিন, আর বান্দা কী করে তাকে মিথ্যা বলে দেয়। তো এখন আমির আলাইহিস সুন্নাত এই বিষয়ে অনেক আলোচনা করেছেন, যেটা মূল যে কথাটা বোঝা যায় সেটাই, তো যে ব্যক্তি প্রশ্ন করবে তার উচিত আল্লাহর ভয়ভীতি রাখা, যে অনর্থক কথা তো হয়ে যায় না, অতি প্রয়োজনও যদি হয় সেটা রিস্তার জন্য হোক, বিয়ে শাদির জন্য হোক, বা নিজে কোনো ব্যবসা করব সেই বিষয়ে তথ্য জানা হোক, বা নিজে কোনো জমি ক্রয় করব সেই বিষয় হোক, সেটা যদি রিয়েল হয় প্রকৃতপক্ষেই হয় হ্যাঁ আমি সেই কাজটা করব, তখন সেই বিষয়তে সে জানতে চাওয়া এটা তো ঠিক আছে। কিন্তু এমন কিছু বিষয় যে অনর্থক, মানে তার বাস খবর নেওয়ার ইচ্ছা,
আপনি কোনো জমি কিনতে যাচ্ছেন ফর এক্সাম্পল,
যে
কোনো বাড়ি কিনবেন, এখন এখানে কোনো ত্রুটি অবশ্যই আছে যেটা আপনি নিজের জন্য পছন্দ করছেন না,
করছেন না,
এখন আপনার কাছে কেউ জিজ্ঞেস করছে যে এটা আসলে কেনাটা কেমন হচ্ছে, এখন এখন সে কেনার জন্য বলছে না এমনিতে বলছে, আর আপনি শুধু শুধু প্রচার করছেন, এই জিনিসটা লক্ষণীয়। যদি কেউ আদৌ কিনতে চায় তাকে জিজ্ঞাসা করা যে আপনি কি আসলেই কিনবেন, যদি বলে যে যদি তুমি যদি আসলেই কিনো, আপনি যদি আসলেই এই জিনিসটি কিনেন তাহলে কি আমার কাছে
আসবেন,
আসবেন
সে বিষয়ে
আমি সে বিষয়ে বলবো,
আসলে যদি আপনি এই রিস্তাটা করতে চান তাহলে আসবেন।
এখানে যদি আপনি বিবাহ করতে চান অথবা বিবাহ দিতে চান তাহলে দেখা যায় যে তখনই আসে, আগে আগে তো এটা বলার কোনো
প্রয়োজন, সেই ক্ষেত্রে সঠিক তথ্য দেয়া,
সঠিক তথ্য।
আবার অনেক সময় দেখা যায় যে পাত্রী দেখতে গেল, দেখতে যাওয়ার পরে এখন বিয়ে কেন করবে না, সেই ক্ষেত্রে নানা অজুহাতে নানা মিথ্যা বলা,
মিথ্যা বলা।
আমির আল্লাহ সুন্দর সেই ক্ষেত্রে নির্দেশনা দিয়েছেন যদি এটা এভাবে হয়, অনেক সময় দেখা যায় এক ব্যক্তির কথা বলে দেয় যে অমুকে রাজি না, এইভাবে না বলে যদি বলা হয় যে আমাদের ঘরে যারা মুরব্বী আছেন বা সবাই মিলে আমরা একটা পরামর্শ করেছি যে আমরা এই বিয়ে করবো না বা করাবো না, মানে এরকম যদি কেউ বলে দেয় তাহলে দেখা যায় কারো উপরে আসবে না এবং সার্বিকভাবে কারো একক একার উপর দোষারোপ হবে না, সত্য কথা হয়ে যাবে। তো এইভাবে আসলে করেও নেয় যে সবার থেকে পরামর্শ নেয়া, যারা গুণীজন আছেন বা মুরব্বী যারা আছে ইত্যাদি,
ফ্যামিলি থেকে পছন্দ করছে না অথবা এরকম কোনো দোষ ত্রুটি বলার কি প্রয়োজন?
জি,
দোষ ত্রুটি বলার যে এটা এমন এটা সেমন এমন এটা শুনছি আপনার এরিয়া থেকে এটা বলা হয়েছে, অনেক বিবাহের মধ্যে বিবাহ ভাঙার জন্য অনেক সময়
অনেক কথা বলে যাচাইও করা, এটাও একটা বিষয়, যাচাই করা,
যাচাই করতে হবে।
আর একটা বিষয় বলবো এর মধ্যে, যে দেখা যায় এখন ম্যাক্সিমাম এই সময় দেখা যায় একটা পণ্য কিনতে গেলে আপনার, বা মাছ কিনতে গেলেন, সবজি কিনতে গেলেন, দেখা যায় প্রথমে গিয়ে এমন স্টাইলে বলা, যেমন আপনার এটা মাছ হলো বা আপনার এটা সবজি হলো বা এই পণ্যটা কি এমন কেমন একটা পণ্য,
আপনি এত দাম চাইলেন
না, ওটা তো পরে যে এটা কেমন, অন্য দোকান তো ভালো দেখে আসলাম বা এমন কেন, এ দেখতে কেমন কেমন দেখাচ্ছে, মানে এটা বলার উদ্দেশ্য হলো যে আপনার দাম কিন্তু বেশি রাখবেন আমার থেকে, ঠিক আছে। এটা আর একটা বিষয় হলো যে এটা বললো না, কিন্তু দাম কিছু সব কিছু করার পরে এখন তার সাথে বনেনি, মিলেনি, হ্যাঁ কেনা বেচা হবে না, এখন চলে যাওয়ার সময় তার পণ্যের হাজারো দুর্নাম সে বলে যায়। হাজারো বলতে এটা অতিরঞ্জিত এইভাবে বললাম বেশি বোঝানোর জন্য, যে এখন সে কিনবে না, এখন এটা খারাপ ভাই, এটা কিনলে আমি ঠকতাম, এই ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলে। তো যখন নিচ্ছিল তখন শুধু দামটা বলে না, দেখে অন্যথায় দাম বললে তো সে সে বাসায় গিয়ে বলতো বাজারের শ্রেষ্ঠ সবজি কিনে নিয়েছি, মাছ কিনে এনেছি বা ভালো পোশাকটাই আমি নিয়ে এসেছি, এখন দামে না বোনার কারণে এটা হয়ে গেল এখন সবচেয়ে খারাপ। এইভাবে চলে যাওয়ার সময় দেখা যায় ওই দোকানদারকে কষ্ট দিয়ে গেল। অর্থাৎ শরীরের সম্মত কারণ ছাড়া মুসলমানের অন্তরে কষ্ট দেওয়া কবিরা গুণা, তো একটা সুন্নত, কেনা বেচার এই আদায় করতে গিয়ে সে কবিরা গুণা করলো, তো এই বিষয়ে তার জ্ঞান থাকতে হবে। তো সার্বিকভাবে দেখা যায় আমিরুল ইসলাম অজান্তেই আমাদের অন্তরের মধ্যে অনুশোচনা সৃষ্টি করার জন্য একটা বলেছিল যে অনেক কোর্স তো করা হয়, করানো হয় দাওয়াত ইসলামী থেকে, এই যে হেকমত ভরা কথা কিভাবে শিখবে, প্রশ্ন কিভাবে করবে, উত্তর কিভাবে দেবে, যদি এই ধরনের একটা কোর্স চালু করা হতো, হ্যাঁ নিগ্রান সুরার দিকে ই করে বলেছিল, তো এটা যাতে আমরা ই করে নেই।
এখানে একটা জিনিস দেখুন না, কতটা আপনার অসহায় বোধ হলে, কতটা আপনার প্রয়োজনীয় অনুভব হলে একটা স্পেশালিস্ট এর কাছে যেতে হয় কোর্স করার জন্য। মানে চিন্তা করুন আমাদের সাথে কথাবার্তার যে ধ্যান, আপনি দেখবেন প্রশ্নর ক্ষেত্রেও মানে মিথ্যা বলাতেই হবে আমাকে, এমন কিছু প্রশ্ন করে দিব যে প্রশ্নটার জন্য আমার যাকে করলাম সম্মুখস্থ ব্যক্তি সে মিথ্যা বলবে, আমার কি দরকার ছিল।
এমন একটা উদাহরণ তো আমির হোসেন দিয়েছেন, বলেই দিই, যেমন আপনাকে জিজ্ঞাসা করলাম যে ভাই বেচাকেনা কেমন হয়েছে, আপনি স্বভাবতই বললেন যে বেচাকেনা ভালো হয়েছে বা ইত্যাদি, আচ্ছা কত হয়েছে, এত হয়েছে, এর মধ্যে প্রফিট কত হয়েছে, এখন কয়েকটা স্টেপ তো উত্তর দেয়া যায়, পরে এমন জায়গায় একটা প্রশ্ন করলো যে প্রফিট কত হয়,
প্রফিট কত হয়েছে, কেনা কত,
লাভ কত হয়, কেনা কত ছিল, কত ইত্যাদি, তখন দেখা যায় যে মানুষ এখানে মিথ্যা বলে দেয়।
মিথ্যা বলে
সে সারাদিন পরিশ্রম করে হালাল টাকা উপার্জন করলো, শেষে একটা মিথ্যা বলে দিলেন কবিরা গুণা। তো দেখা যায় যে এখানে আমির হোসেন বলেছেন এখানেও মিথ্যা বলা যাবে না, আপনি বলে দেন যে ভাই এটা বলতে পারবো না, মুস্কি হাসি দিয়ে আন্দাজ ভালো করে বলবো না।
আবার অনেক ক্ষেত্রে এখানে আরেকটা জিনিস আপনার যেহেতু বলেই ফেলেছেন, অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের সমাজে প্রচলিত রয়েছে যে কে কয় টাকা স্যালারি পায় এটা কারো কাছে বলে না। এখন এটা এটা ফার্স্ট জিজ্ঞেস করবে ভাই বেতন কত, স্যালারি কত, বেতন কত, দেখা যায় স্ত্রীর কাছেও অনেক সময় অনেকে কি বলতে চায় না, তো ঘরেও বলতে চায় না, তোমার কারোর কাছে বলতে চায় না, কিন্তু এই জিনিসটাও কি অনেক সময় মিথ্যার আশ্রয় নেওয়া হয়, তো সেজন্য এই ধরনের প্রশ্ন না করা। দ্বিতীয়ত হচ্ছে আপনার দেখবেন খাবারের ক্ষেত্রে তো আমরা প্রায় বলে থাকি খাবার কেমন হয়েছে, ভালো হয়েছে কিনা মেজবান জিজ্ঞেস করে থাকে, এখন খারাপ হলেও কি বলবে যে ভালো হয়েছে, এগুলো তো বলবে না। তো তেমনইভাবে দর্শক শ্রোতা আমরা যখনই কথা বলি, এই জন্য আমি শুধু বলেন পেহেলে তো ওলো বাদ নেব, প্রথম চিন্তা করো তারপরে কথা, আপনি এমন কথা বলে দিয়েছেন, এমন কিছু বললেন যার কারণে আপনি অপরজনকে মিথ্যা বলার একটা সুযোগ করে দিলেন। এজন্য আমাদের দাওয়াতের একটা স্লোগান হচ্ছে যে মিথ্যা বলবো না বলাবো না,
ইনশাআল্লাহ।
একটা হচ্ছে মিথ্যা বলবো না, ঠিক আছে মিথ্যা বললাম না, কিন্তু মিথ্যা বলালাম অপরজনকে দিয়ে, এটাও আমরা করবো না, মিথ্যা বলানোও যাবে না। এই জন্য এমন কোনো প্রশ্ন আমরা না করি যে প্রশ্নের দ্বারা সম্মুখস্থ ব্যক্তি ইতস্তবোধ করে এবং বলতে গেলে সে মিথ্যা বলে, এটা আমরা
নিজ্ঞানের সুরা চমৎকার বলেছেন যে এই যে আমরা শুনি বা আমিরালের সুরাদের মাধ্যমে এই কথাগুলো, এটা বাস্তব আমাদের জীবনে ঘটে, প্রত্যেকে বলে যে হ্যাঁ আমাদের তো এগুলো ঘটছে, আমরা মিথ্যা বলেই দিই। একটা প্রশ্ন এটা এসেছিল বাচ্চার ছেলে ছোট মাদের মুনাফ ই করেছিল যে ছোট ভাই একটা খাবার দিল, এখন এটা নাবালিকের খাবারের মাসালা মাসেল আছে, এখন বড় ভাই জানলো যে এটা মাসালা কি, খেতে পারবো কি পারবো কিনা। এখন সে তার সামনে দেখে বলল যে হ্যাঁ এই যে খেয়ে নিলাম, অথচ ভাই কিন্তু দেখলো সে খায়নি। এইভাবে এই ক্ষেত্রে আমি আমিরুল্লাহ সুন্নাহ বলেছেন কিছু এমন বিষয় আছে সেটা বললে বোঝা যায় সে এটা বলেনি ওইটা বলেছে, তো কোনটা মিথ্যা হয়ে যায় কোথা কি হয়ে যায়। আরেকটা বিষয় যেটা যে মিথ্যা কথা বলার যে আমাদের প্রবণতা সেটা থেকে প্রথমে নিজের ব্রেনকে ফ্রেস করতে হবে, অন্তরের নিয়াতকে চেঞ্জ করতে হবে, জল্পনা কল্পনাকে চেঞ্জ করতে হবে যে আমি মিথ্যা বলবো না, আমি অপরাধ করব না। তখন যখন নিয়াত পরিষ্কার হবে আল্লাহ তাআলা আমাদের বরকত দান করবে,
বরকত দান করবে, হিকমত সৃষ্টি করবে,
সৃষ্টি করা। নিগ্রানের সূরা বলেছেন যে আমরা যে শুনলাম আমির রাসূলের কাছে, আমরা প্রতিনিয়ত শুনতে থাকি এবং নিয়াত করতে থাকি যে ইনশাআল্লাহ আমি এটা করবো না, এটা করবো না, এটা করবো। যখন নিয়াত হবে পাক্কা, তখন দেখা যায় যে আমি যখন কাজ করতে যাবো, আমি যখন ওটা ফেস করবো, তখন ওইটা স্মরণ আসবে আমি না নিয়াত করেছি। হতে পারে তার ভালো নিয়াতের কারণে আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে সেটা কৌশল দান করে দিবে, তখন সে গুনাহ থেকে বাঁচতে পারবে।
সুবহানাল্লাহ। এজন্য আমাদের কৌশল শেখা উচিত, হিকমত শেখা উচিত, যে কখন কোথায় কোন কথা বলবো। মোবাইলের মাধ্যমে এখন এমন এমন মিথ্যা কথা বলা হয়, আছে আপনার সায়দাবাদ বলে আমি তো এখন গুলিস্তান, আছে গুলিস্তান বলে আমি উত্তরা, এভাবে করে বিভিন্ন সময় বিভিন্নভাবে মিথ্যা কথা বলা হয়। দেখা যায় আবার ধরাও খায় অনেক সময়, দেখুন ঠিক না, ধরাও খেয়ে যায়। এই জিনিসগুলো আমাদের বোঝা উচিত, অসুস্থতা সত্যের মধ্যেই মুক্তি রয়েছে আর মিথ্যার মধ্যে ধ্বংসই ধ্বংস রয়েছে, আর সেজন্য মিথ্যা না বলার ক্ষেত্রে আমাদের যথেষ্ট চেষ্টা করা উচিত এবং চেষ্টা কি পরিপূর্ণ কামিয়াব হওয়া উচিত এবং এই হিকমতওয়ালা জবাব আমাদের প্রদান করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করা তৌফিক দান করুক। এর সাথে একটা জিনিস আমরা শেয়ার করে নিই, সমাজের মধ্যে বলা হয়ে থাকে হারাম চাকরি হারামভাবে উপার্জন হচ্ছে, কিন্তু এর মধ্যে যদি কেউ মেহনত করে সেটা মানে হালাল।
যত সময় কম সংক্ষিপ্ত একটা টপিক অনেক সুন্দরভাবে উদাহরণ দিয়ে বোঝাতে হয়, আমরা কিন্তু বুঝি, তারপর অনেক সময় আমাদের মধ্যে পর্দা পড়ে থাকে। তা আমির হাসান বলেন যদি আপনার জিনিস ঘর থেকে বা কোথাও থেকে চুরি করে চোর খুব ঘাম ঝরিয়ে ঝরিয়ে নিয়ে যায়, পরে আপনার কাছে এসে বলে ভাই আপনার এই জিনিসগুলো আমি চুরি করে নিয়েছি, দেখেন কত ঘাম ঝরেছে, অনেক পরিশ্রম করেছে, এটা আমার, তা আপনি কী বলবেন, এটাকে আপনার চোরকে দিয়ে দিবেন? না, সে তো পরিশ্রম করলো, তো পরিশ্রম করলে কোনো জিনিস বৈধ হয় না।
আচ্ছা,
আবার আপনাকে একজনে 1,00,000 টাকা উপহার দিল যে আপনি নেন, এখন আপনি তো মাশাআল্লাহ সুবহানাল্লাহ বলে দিয়ে টাকাটা পকেটে রাখলেন, তো এই ক্ষেত্রে আপনার কী পরিশ্রম হয়েছে? তার আপনি কি বলবেন এটাকে হারাম? না, এটা তো উপহার নেওয়া সুন্নতের মোতাবেক। তো দেখা যায় পরিশ্রম শর্ত না, হালাল হারাম হওয়ার জন্য এটার শর্ত এবং ওই নিয়ম নীতি আলাদা
আলাদা রয়েছে,
যে জন্য আমাদের সেই বিষয়ে জানতে হবে। পরিশ্রম করলে সব হালাল হয় না, একটা পশুকে না জবাই করে সজের সমতভাবে আপনি বলবেন খুব পরিশ্রম করে আমি কেটেছি ভাই কিন্তু জবাই করে নেই খান, আপনি বলবেন না আমি তো মুসলমান আমি তো খাবো না, এটা আমার জন্য হারাম। তো এইভাবে দেখা যায় পরিশ্রম করলে সব কিছু হালাল হয় না, আর পরিশ্রম হালাল পন্থায় হালাল পেশায় যদি করা হয় এবং সেই দিকটা ইনশাআল্লাহ হালাল হবে,
সেই হালাল হবে। আর হালাল বক্ষণ করা আমাদের জন্য খুবই জরুরি রয়েছে, দোয়া কবুলিয়াতের জন্য, আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়ার জন্য, সব কিছুর জন্য আমাদেরকে হালাল খাদ্য, হালাল বস্ত্র, হালাল জিনিস আমাদের কী করতে হবে, এটা নিশ্চিত করতে হবে আমাদের। আল্লাহ পাকের দরবারে কিছু চাইতে হলে দোয়া কবুলিয়াতের জন্য, নামাজ কবুলিয়াতের জন্য, ইবাদত কবুলের জন্য পূর্ব শর্ত হচ্ছে হালাল রোজগার, হালাল রুজি। আপনি হালালভাবে রুজি, এই জন্যই তো হাদিসে কারিমের মধ্যে আসছে যে হালাল রোজগারের জন্য কেউ যদি অপমানজনিত স্থানে দাঁড়িয়ে যায় তাহলে আল্লাহ তাআলা তাকে তার গুনাহকে মাফ করে দেন, মাগফিরাত দান করেন। এখানে এই হাদিসের ইন্ডিকেট এটাই বোঝা যাচ্ছে যে আমার মনে হচ্ছে যে হালাল ইনকামের জন্য অনেক সময় অপমানিত স্থানেও যেতে লাগতে পারে, যাওয়া হতে পারে, তো সেটা ধৈর্য ধারণ করা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার সওয়াব লাভের একটা মাধ্যম। সেজন্য দর্শক শ্রোতা, আমাদের এই হারাম থেকে বাঁচতে হবে, দারুল ইফতাহে সুন্নাহ থেকে ইসলামী শরিয়া মুফতির এজাম যে চাকরিগুলো, যে ব্যবসাগুলো, যে জিনিসগুলোকে হারাম সাব্যস্ত করেছেন সেটা যতই সম্মানিত হোক না কেন সেই সম্মানিত জায়গা থেকে নিজেকে বাঁচাতে হবে। এখন সুদযুক্ত যদি আপনি চাকরি করেন সেই চাকরিটাকে কীভাবে হালাল হবে আপনি চিন্তা করে দেখেছেন? যেখানে কোরআনুল কারিমের মধ্যে সুদকে হারাম ঘোষণা করা বলা হয়েছে, রিবা, তো এই এই সুদ আপনি কিভাবে এটা হালাল হবে? এখন আপনি বলবেন আমি খুব পরিশ্রম করছি, সেই আটটা বাজে আসলাম আর রাত্র দশটা বাজে গেলাম, সারাক্ষণ আমি ঘাম জড়িয়েছি, মাথার ঘাম পায়ে ফেলেছি, ব্রেন আমার এখানে ই হয়েছে, মানসিক কষ্ট হয়েছে, যন্ত্রণা হয়েছে, আমি কম্পিউটারে কাজ করেছি, চোখ ধরে গেছে, এটাও কি হারাম হতে পারে? এখন আপনি তো করতেন সুদযুক্ত কাজ, এখন সেটা তো হারামই হবে, তাই না? তো সেজন্য আপনাকে প্রথমত দেখতে হবে যে কাজটা আসলে আমার জন্য হালাল কিনা। এখন কেউ যদি যেখানে মদ বিক্রি হয় এবং সেখানে যে সে যে চাকরি করে, তো মদ বিক্রি মদ পানকারী দশজনের আপনার শাস্তির কথা এখানে, যে মদ বহন করবে সেও অপরাধী, যে মদ আগিয়ে দেবে অর্থাৎ মানে হোটেল বয়, তার কি দোষ? সে তো হোটেলে চাকরি করে, সে পানিও আগিয়ে দেয় মদও আগিয়ে দিবে, এই সে যে আগিয়ে দিল নিয়ে দিল গ্লাসে করে সেও অপরাধী। এখন আপনি সেই চাকরি করবেন, এটা আপনি বলে আমি মেহনত করতেছি, এটা তো হতে পারে না। সেভাবে সার্বিকভাবে আমাদের এই জিনিসগুলো বোঝা উচিত এবং আমল করা উচিত। ইসলামী শরিয়া মেনে যখন আপনি চলবেন তখন আপনার পথ চলাটা সহজতর হয়ে যাবে, আপনি দেখবেন যে অটোমেটিক্যালি আপনার ইনকামের মধ্যে বারাকাত পাচ্ছেন, আপনার হৃদয়টা ফ্রেশ হচ্ছে, আপনার মনের মধ্যে শান্তি পাচ্ছেন, সকল ক্ষেত্রে সকল কিছুতে আপনি শান্তি পাচ্ছেন এবং ইবাদতের মধ্যে স্বাদ পাচ্ছেন। আন্নাতে দেখবেন ইবাদতে আসছেন আর গিয়েছেন, মসজিদে আসলেও ভাল লাগবে না, মোনাজাত করছেন মানে চোখ থেকে পানি ঝরছে না, আপনি কোনো অপরাধ করছেন, অপরাধ বোধ আপনার মধ্যে কাজ। এই জিনিসগুলো শুধু আমাদের বুঝে আমল করা উচিত। আল্লাহ পাক আমরা আজকের যা কিছু শ্রবণ করেছি এর উপর আমল করা তৌফিক দান করুক। অনুষ্ঠানের সময়সূচি দেখা যাচ্ছে যে এখানেই সমাপ্তি দিকে টানা লাগছে, আমরা ইনশাল্লাহ আগামী সপ্তাহে আল্লাহর হায়াতে বাঁচিয়ে রাখেন আবারও আপনাদের সামনে হাজির হব ইলমে হিকমতের বাণী অনুষ্ঠান নিয়ে। তখন সাথেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন, যারা যেখানে বসে আমাদের এই মাদানী চ্যানেল বাংলা দেখতে পাচ্ছেন নিজেও দেখুন, অপরকে দেখতে উৎসাহিত করুন, যেখানে চলছে না সেখানে চালানোর ব্যবস্থা করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।
অলির শুভ দৃষ্টি হয়ে যখন এভাবে বদলে যায়।